11 মার্চ 2016, জুমার বয়ান। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরব বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া।
যখন যেখানে থাকতেন আল্লাহকে স্মরণ রাখতেন, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলতেন না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা, তোমরা সর্বভাগে আমার জিকিরে মশগুল থাকো, আমার স্মরণে মশগুল থাকো। আল্লাহ পাকের জিকির এবং স্মরণ যে জবানের দ্বারা যেমন হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হয়, কর্মের দ্বারাও হয়, চরিত্রের দ্বারাও হয়। জবানে আল্লাহর জিকির করলাম, এটা জবানের জিকির, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করলাম আল্লাহর সন্তুষ্টি মোতাবেক, এটা অঙ্গ প্রত্যঙ্গের আমলই জিকির, এটা বাস্তব জিকির। তো বান্দা যেখানেই থাকবে, যে হালেই থাকবে, আল্লাহ পাকের জিকির এবং আল্লাহ পাকের শুকর, আল্লাহর জন্য শুকর, আল্লাহর সন্তুষ্টির তালাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক এক এক নিঃশ্বাস, তাকওয়ার উপর জিন্দেগি, গুনাহমুক্ত থাকার ক্রিকেট, এইভাবে প্রতিটি মুহূর্তে পৃথিবীতে কাটানো প্রত্যেক বান্দারই কর্তব্য। মুসলমান তো কালেমার সূত্রে সর্বদাই আল্লাহ পাকের সঙ্গে এক গভীর বন্ধন বানা। মুসলমান ঈমান মানে আল্লাহর সঙ্গে মহব্বতের এক গভীর বন্ধন, বিশ্বাসের এক গভীর বন্ধন, যেটা থেকে কাফের মুশরিকরা বঞ্চিত। এই ইমানটুকু সিনাতে আছে, এটুকু হলেই বান্দা অনেক দামি হয়, অনেক মূল্যবান হয়। আর ইমানের পরে যে আমলি করবে সব আমলি দামওয়ালা, যদি সেটা সুন্নত মোতাবেক হয় এবং যদি সেটা এখলাসওয়ালা হয়। এখলাস মানে আমল করব নামের জন্য না, যে নামাজ পড়লাম লোকে আমাকে দেখলে বহুত বড় কিছু ভাববে, না, আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য আমার বন্দেগি, আল্লাহর জন্য কোরবানি। কোরবানি কেনা হলো সকলে দেখুক তো খুশি হোক যে আমার কোরবানি কত দামের, এটা যদি চিন্তা করে কেউ তো এই কোরবানির কি স্বভাব হবে। যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কোরবানির পশুর এই চামড়া গোস্ত রক্ত এগুলি তো আমার কাছে আসে না, আমার নিকট আসে তোমার অন্তরের খালেস মহব্বত, যে আমার জন্য কতটুকু নিষ্ঠা এবং এখলাস, কতটা তোমার অন্তরে আমার জন্য ব্যাকুলতা, কতটুকু তুমি নিবেদিত প্রাণ, সেইটুকুই আমার নিকট জমা হয়। তো সব আমলের মধ্যেই আসল হচ্ছে এখলাস এবং মহব্বত, এটা ভিতরে থাকছে, আর বাইরে সে আমলটাকে সাজানো চাই সম্পূর্ণ সুন্নত মোতাবেক, নিজের খেয়াল মোতাবেক না। এখন মুসলমানদের বিশাল একটা অংশের মধ্যে এই অবস্থা যে মুসলমান আমল তো করে কিন্তু জজবাতে আবেগের বশীভূত হয়ে আমল করে, আর অনেক মুসলমানরা আমল তো করেন এবং আমল করার সব জজবা আগ্রহও আছে, কিন্তু কোরআন সুন্নাহ মোতাবেক সহিভাবে আমল করা এটার বুজ কম। আর এই বুজ কম থাকার কারণ হচ্ছে যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু মানুষের বুঝেরই কমির কারণে দুনিয়াতে নবী রসুলগণকে পাঠাইতে থাকছেন। যে মানুষ বুঝবে না, নবী রসুলগণ তাদেরকে বুঝাবে। আর নবী রসুলগণ বুঝাবেন যে তা সেই বুঝের পদ্ধতি হল আসমানি এলমের আলোকে বুঝাবেন। আর নবী রসুলগণ যে এলমের দ্বারা বুঝাইতেন আল্লাহর বান্দাদেরকে, এই উম্মতকে বুঝাইতেন, তো সেই এলমের দ্বারা বুঝাইতেন। আর সেই এলম এবং আসমানি সম্পদ এটা ওলামায়ে দ্বীনের কাছে হেফাজত করে গেছেন, আমানত রেখে গেছেন আল্লাহ পাকের রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যত বেশি ওলামায়ে দ্বীনের নিকট বসবে, উঠবে বসবে, দ্বীনের কথা শিখবে শুনবে, তত বেশি তাদের সুন্দর জিন্দেগি করার সামান উপাদান তারা সেখান থেকে লাভ করবে। মানুষ যদি ওলামায়ে দ্বীন থেকে দূরে থাকে তো এটা দ্বীন শেখার তরিকা না, দ্বীন থেকে বঞ্চিত হওয়ার তরিকা। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে তিনি উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা ওলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা করো, ওলামায়ে দ্বীন থেকে শিখো। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু যখন চান কোন বান্দার সফলতা কামিয়াবি, তো আল্লাহ পাক ওই বান্দাকে দ্বীনের গভীর সমজ বুঝ এলম দান করেন। এলম এনে বসে বসে কল্পনা করলে, ওই হাজার হাজার রাকাত নফল পড়তে থাকলে, খুব দ্বীনের কাম, দ্বীনের আমল, দ্বীনের মেহনত করতে থাকলে, আসমান থেকে এলম সিনার মধ্যে অবতীর্ণ হয় না। এলম হাসিল করার তরিকা হচ্ছে সুন্নত শরীয়ত মোতাবেক আমল এবং উলামায়ে দ্বীনের নিকট থেকে খালেস দ্বীন শেখা। এইরকম খালেস দ্বীন শেখার পরে মানুষ যখন আমল করে, তো আল্লাহ পাক দ্বীনের উপর আমল করার জন্য নিত্য নতুন সমাজ বুঝের নূর তাকে দান করে। কিন্তু অনেকে এরকম ধারণা করে যে আমার অন্তরে যা খেয়াল আছে এগুলি আসমান থেকে এলেম নাজিল হয়েছে, এলেম নাজিল হল শয়তানে ধোকা দিল, এটা বুঝার মতো এলেম জ্ঞান তো থাকতে হবে। আমার প্রিয় বন্ধুরা, তো এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হেদায়ত করছেন উম্মতকে, হক ও হেদায়তের উপরে থাকার জন্য তরিকা হল, হয় তুমি আলেম হও তাহলে তুমি বুঝবে কোনটা আল্লাহর সন্তুষ্টি করলা, কোনটা আল্লাহ পাকের অসন্তুষ্টি, কোনটা নূর ওয়ালা পথ, কোনটা অন্ধকার ওয়ালা পথ, দুটো তোমার বুঝে আসবে যদি তুমি আলেমে দিন হো, কোন আলিমান ও মুতাআল্লিমান। অথবা যদি এখন আলেম হো নাই, এলমে দিন শিকার কাজে নিজেকে মশগুল রাখো, নিয়োজিত রাখো। অথবা আলেমদেরকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাদেরকে অনুসরণ করো, তো এটা হচ্ছে হেদায়তের পথ। কিন্তু এর বাইরে তোমরা না যাও, যে না তুমি এলম আলেম দিন হইতে পারলে, না এলম শিকার কাজে নিজেকে নিয়োজিত রাখলে, না আলেম ওলামাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক উঠা বসা। অনেকে আলেম ওলামাদের সঙ্গে মহব্বত মনে করে যে তাদেরকে গিয়া আলিয়া দিয়ে আসা আর দাওয়াত দিয়ে খাওয়াই দেওয়া, এটা এক ধরনের মহব্বত। কিন্তু আলেমে দিনের সঙ্গে মূল মহব্বত হল আলেমে দিন থেকে তার সহি দিনের এলম নেওয়া, তার নিকট থেকে সহি দিনের বুঝ নেওয়া। আর ওলামাদের জিম্মাদারি হচ্ছে এই যুগের মাওলানা সাহেব টাইটেল পাস, দাওরা পাস করলে যদি কেউ মনে করে আমি এত বড় আলেম যে এখন আমি নিজেই নিজের এলেমের দ্বারা চলতে পারবো, আর পূর্বসূরি ওলামা বুজুর্গ আর আমার দরকার নাই, তো বুঝতে হবে আলেমের ঘাড়ে শয়তান ভালো মতো সওয়ার হয়ে গেছে। না না, এটা এলেম শিকার আর এলমে দিন গ্রহণের দিনের উপরে চলার কোন সঠিক পদ্ধতি নয়, বরং এটা সম্পূর্ণ একদমই গোমরা পদ্ধতি। না যে আলেম মানুষ ততক্ষণ আলেম যতক্ষণ তিনি এলেম নেন আর এলমের আলোকে দিনের আলোকে কথা বলেন, পূর্বসূরি আকার দিনের এ দিন ব্যাখ্যার আলোকে। যে মহান পূর্বসূরি ওলামায়ে দিন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন এবং দিনের বড় আলেমগণ ছিলেন, তারা আল্লাহর দিনের যে ব্যাখ্যা করে গেছেন সেই ব্যাখ্যা যে ওলামায়ে দিন পেশ করবেন তারাই সত্যিকার আলেমে দিন। এজন্য যে কোনো জায়গাতে গিয়ে হুচট না খাওয়াচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, হেদায়তের নূর দান করেন, সব মুসলমানকে কামিল ঈমানের নূর দান করেন। আমার প্রিয় বন্ধুরা, দুনিয়ার সময়গুলো শেষ হচ্ছে, কেউ গানের আওয়াজের পাগল, কেউ ঈমানের আওয়াজের পাগল, কেউ সিনেমা হলের পাগল, আর কেউ কেউ মহান রব্বুল আলামিনের সিজদা এবং বন্দেগী এবং মহব্বতের পাগল। পাগল সব রকমই আছে, সিনেমাওয়ালারা সিনেমার আওয়াজ শুনলে সিনেমা হলে দৌড়ায়, খবর পাইলে দৌড়ায়, আর আল্লাহওয়ালারা জান্নাতওয়ালারা জান্নাত কোন দিকে কোন পথে সেই খবর তালাশ করে সেদিকে দৌড়ায়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, তোমার মাওলাকে জানতে হলে, তার পছন্দ জানতে হলে, তার তরিকা জানতে হলে, তার হুকুম আকাম জানতে হলে, তার মহব্বতের রাস্তা জানতে হলে, যারা এই বিষয়ে খবর রাখেন তোমরা তাদের নিকটে জিজ্ঞাসা করো। আর রহমান ফাসআল বিহি খাবীরা, হ্যাঁ, যে রহমান কে শান কো কিসি বা খবর সে পুছো। মহান রব্বুল আলামিন দয়াময় মাওলার সীমাহীন রহমত ও দয়ার পথ তোমরা খবরওয়ালাদের নিকট জিজ্ঞাসা করবে। এই আয়াতে পাকে স্পষ্ট করছেন আল্লাহ তাআলা যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে যারা বেখবর তাদের নিকট খোঁজ খবর দিন সম্পর্কে না নেওয়া। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। আমার প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, নির্দেশ করেন, ফাসআলু, যে তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকর আহলা ইলম, উলামায়ে দ্বীনকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা দ্বীনের ইলম না রাখো। তো যারা দ্বীন সম্পর্কে জানেন না তাদের দ্বীন জানার কোথায় উৎস, কোথায় ঠিকানা, সেটা মহান রব্বুল আলামিন নিজে আমাদেরকে বতলাইয়া দিচ্ছেন, এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সে বিষয়ে বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে আলেম দ্বীন যারা কুরআন সুন্নার ব্যাপক এলম যাদের কাছে মজুদ তারা আলেম দ্বীন, যদি তারা কোন নির্ভরযোগ্য আলেম দ্বীন থেকে এলম গ্রহণ করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়ারিস বলছেন, নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস হওয়া তো অনেক বড় মর্তবা, রাজা বাদশাহ হওয়া এক জিনিস, সারা জাহানের রাজা বাদশাহ হলো সে নবীর ওয়ারিস না, সে একটা দেশ চালানোর যোগ্যতা রাখে, সেজন্য একটা রাষ্ট্র পরিচালনার জ্ঞানের জন্য, এই খেদমত সেবা দানের জন্য তিনি সম্মানিত। কিন্তু কোন আলেমদিন নবীর, কোন আলেমদিন নায়েবে রসুলের মর্তবা সারা জাহানের রাজা বাদশাহদের চেয়েও হাজারো লাখ কোটি গুণ বেশি উর্দের মর্তবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কারণ স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইন্না ফাযলুল আলিম আলাল আবিদ কাফযলুল কমর লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব, যে পূর্ণিমা রাতে আকাশের এই বেসুমার নক্ষত্র রাজির উপরে পূর্ণিমার চাঁদটার মর্তবা যেমনটা বড়, যে পৃথিবীর সব এবাদতওয়ালাদের চেয়ে, সব আমলওয়ালাদের চেয়ে একজন আলেমদ্দিনের মর্তবা এমনটাই বড়। এই কথার দ্বারা তিনি উম্মতকে হেদায়ত দিচ্ছেন যে উম্মত লাখো কোটি আমল তো করবে, কিন্তু তার আমলটা সহি কিনা এটা আলেমে দিনের নিকট থেকে সে জানবে। আলেমের নিকটে দিনের, আলেমের দিনের এলমের আলোকে সেটাকে যাচাই করে দেখবে। আজকে সারা বিশ্বে মুসলমানরা যেখানেই আছে, মুসলমান কত যে ধরনের হয়, কত যে পদ্ধতির হয় তার কোন হিসাব কিতাব কিছুই নেই, এতটা মুসলমানরা বিভ্রান্তির মধ্যে, আবেগে মুসলমানরা এত মারাত্মক রকমের দ্বিধা বিভক্তি না শতধা বিভক্তির মধ্যে আজকে পড়ে আছে, ডুবে আছে, চিন্তাই করা যায় না। বিশেষ করে হজের মৌসুমে দেখা যায় যে মুসলমানের আমলের কত ঢং এবং কত দাল, উজু ওয়ালা নামাজ, উজু সারা নামাজ, আধা উজুর নামাজ, এই এহরাম করছে তো এহরামের হালতে যেগুলো নিষিদ্ধ সেগুলো দিদার সে আরামসে করিয়ে চলছে। এক ভদ্রলোক সে জুতা পরে গেছে বাংলাদেশ থেকে, বিবি নিয়া গেছে, তো জুতা পরা, জুতা এই যে উপরে যে মোটা হাবডি আছে ওটা তো ঢাকা যাবে না এরামের অবস্থা, ঠিক না, এজন্য স্যান্ডেল পড়তে হয় না, সে একদম জুতা একটা জুতা একজোড়া পড়ে গেছে। তো জেদ্দাতে না এরোপ্লেনের মধ্যে হয়তো কেউ একজন তাকে বলছে পাশ থেকে যে আপনি জুতা পরলেন এহরামের হালত এটা ঠিক না, তো ওই লোক এরকম গরম চোখ দিয়ে তাকায় বলতেছে যে রেফারেন্স চাই, উনি রেফারেন্স চান, কোনো ডাক্তার যখন প্রেসক্রিপশন দেন এই ওষুধ এই রোগের জন্য তোমার ইমোটিল খাওয়া দরকার বা এই ওষুধ খাওয়া দরকার, এই অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার, তো কোনো রোগী তখন বলছিল আমি রেফারেন্স চাই, কোন বই থেকে আপনি এটা বলছেন? আগে জানা উচিত ওই ব্যক্তি কোন নির্ভরযোগ্য আলেমী দিন কিনা। যদি নির্ভরযোগ্য আলেমী দিন হন, তাহলে ফের আপনি একজন কৃষক, আপনি একজন ঠেলা গাড়ির চালক, অথবা যে কোনো মানুষ, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন প্রফেসর, তো তিনি তো আলেম নন, তো তার এতটুকু জানা প্রথম কর্তব্য যে আমি যার নিকট থেকে জানতে চাই তিনি বিজ্ঞ আলেম, নির্ভরযোগ্য আলেমের দিন কি না। যদি আলেমে দিন হন, তো তার কাছ থেকে কোথায় কোথায় রেফারেন্স চাওয়ার কোন অধিকার নেই, কোন ক্রমে এটা ঠিক না। কারণ এইভাবে রেফারেন্স চাইতে থাকলে তো সারাদিন রাতে হাজার হাজার লাখ লাখ মানুষকে রেফারেন্সই তালাশ করবে। তার তো আমলের দরকার, আমলের জন্য এলিমেন্ট দরকার। এজন্য আগেই জানা উচিত যে আসলে নির্ভরযোগ্য আলেমকে। যখন জানা হলো, এখন কাজ একটা, সেটা হচ্ছে মানা। বড় কঠিন সময় প্রিয় বন্ধুরা, কিন্তু এত ভয়ের কারণে, কিন্তু বেপরোয়া থাকাও কোন ক্রমই গ্রহণযোগ্য নয়। বেপরোয়া থাকা উচিত না, যা খুশি তা করতে থাকলাম। আর ভয়েরও কারণ নাই, তার মানে হল যে কেয়ামত পর্যন্তই সারা পৃথিবীতে হকানি আলে উলামা মৌজুদ থাকবেন এবং তারা হেদায়তের বাণী পৌঁছাইতে থাকবেন, কোরআন সুন্নার সহি ব্যাখ্যা বিশ্লেষণ তারা পেশ করতেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন হক ও হেদায়তের উপরেই চলার জন্য। তো দুনিয়ার মানুষ চলছে নিজ নিজ গতিতে, কিন্তু গতিটা ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, সুন্নতওয়ালা, জিকিরওয়ালা এবং মহান পূর্বসূরি ওলামায়ে দ্বীন, আকাবের দ্বীনের অনুসরণওয়ালা কিনা, এতটুকু হল কর্তব্য। যদি এতটুকু হয়, বড় দামি এক এক মুহূর্ত, বড় মূল্যবান এক এক মুহূর্ত। ইমানওয়ালার এক একটা মুহূর্ত লাখ কোটি সিংহাসন থেকে বেশি মূল্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা ভাষা কি মূল্যবান, কত ওজনওয়ালা। তিনি বলেন যে আল জালিস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, তুমি একলা, তুমি এক মুসলমান একলা কোন আমলে মশগুল অথবা একলা বসে আছো, তার চেয়ে অনেক বেশি দামি যার মধ্যে সহি কামের দিন আছে তার সঙ্গে উঠা বসা করা, তার সঙ্গে উঠা বসা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হক, হেদায়েত এবং জান্নাতের সম্বল পাওয়ার রাস্তার উপরে জমানোর জন্য নানান রকমের হেদায়েতের বাণী বলতে থাকছেন। কোন একটা সহি কথা, বুনিয়াদী কথা ধরলে তো কত লাভ, কত ফায়দা। তো যেখানে থাকি ভাই, এক মুহূর্তের জন্য মহান রব্বুল আলামিনকে না বলি, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এর মধ্যে ডুবে থাকি, মজবুত থাকি। হ্যাঁ, হাঁটলাম রাস্তা, দেখলাম গাছ গাছালি, তো তখন মনে হাঁটতে থাকি, ভাবতে থাকি, ইয়া আল্লাহ, আপনার এই পৃথিবী আপনি কত সুন্দর বানাইছেন। এই হাজার হাজার ইবাদতের চেয়ে বড় ইবাদত আপনার চলছে, কিন্তু কেউ জানে না, কারো খবর নেই। হ্যাঁ, যে আল্লাহ আপনি কি সুন্দর, ইয়া কত বড় আসমান বানাইছেন, কোন পিলার নাই, খাম্বা নাই, আপনি কি আজিম শান কুদরতওয়ালা। আপনি দেখলেন যে কি সুন্দর গোলাপ ফুল, শাপলা ফুল, চামেলি এবং ঝুমকা জবা, আর ভাবলেন যে আল্লাহ পাকের কুদরতের কি শান, কি সুন্দর সুন্দর জিনিস বানায় রাখছেন। তিনি চাইছেন তার হাতের ছোঁয়া লাগছে, তো এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে। আমার আল্লাহ তাহলে কেমন সুন্দর, কত সুন্দর, তাই না? যে কোনো কিছু দেখলে, ছোট্ট একটা পিঁপড়া, একদমই ক্ষুদ্র একটা পিঁপড়া, কালো একটা পিঁপড়া দেখলেন যে কি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে, আপনি দেখলেন তাজ্জব করলেন, আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ পাকের কি কুদরত। আমি সাড়ে তিন হাত এরকম লম্বা, এত মোটা সোটা তাজা, তারপরে আমিও দৌড়াদৌড়ি করি, আর এই পিঁপড়াই ক্ষুদ্র, ও কি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে। আল্লাহ আল্লাহ, আপনার আশ্চর্য কুদরত, ও যতটা পারে এতটা তো আমিও পারবো না। ও তো বিরতিহীন, কোন বিরাম নাই, বিরামহীন সে ছুটাছুটি অব্যাহত করেই চলছে। এত দৌড়াদৌড়ি ছুটাছুটি করলে আমি তো কিছুক্ষণ ওদের ক্লান্ত হয়ে পড়ে যাবো, তা আমার চেয়ে তাহলে ও শক্তি কি কম, শক্তিধর আল্লাহ ওকে কি পরিমাণ শক্তি দান করছেন। এই যে আপনি ভাবতে থাকলেন হাঁটতে চলতে, কেউ তো কিছুই টের পায় না, কিন্তু আপনার অনেক ভারী ইবাদত হচ্ছে। কেন? যে কর্মচারী কর্মচারী কাজ করে সেও পয়সা পায়, কি কথা বোঝেন নাই? কিন্তু একজন মিনিস্টার কাজ করেন, তো কর্মচারীদের মতো কাজ তো তিনি করেন না, তার পয়সা আরো অনেক বেশি। কোন একটা ফ্যাক্টরি সব শ্রমিকরা কাজ করে, কি খাটনি, ওরাও পয়সা পায়। আর এই ফ্যাক্টরি তিনি প্রধান এমডি সাহেব, তিনিও কাজ করেন, কিন্তু চেয়ারে বসে 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 থাকেন, দেখেন একটু ঘুরেন, এই কাজ কর, এই একটা ধমক দিয়ে দিলেন এতটুকু। এখন এই যে কর্মচারীদের দিন রাত্রের এত ভীষণ ব্যস্ততা আর এই এমডির ব্যস্ততা, এই দুইজনের মধ্যে দেখা যায় ব্যস্ততাটা বেশি দেখা যায় এই কর্মচারীদের, শ্রমিকদের। এমডি এত ব্যস্ত না, কিন্তু পয়সা পারিশ্রমিক কার বেশি, মূল্য কার বেশি, তাই না? বেশি হচ্ছে কি শ্রমিকের না এমডি সাহেবের? কেন? যে উনি ব্রেন লাগান, ওনার কাজ হচ্ছে ব্রেন, তাই না? আর এদের কাজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের। আচ্ছা, একজন মিনিস্টার কাজ করেন, একজন এমডি কাজ করেন, কিন্তু একজন মিনিস্টার তার আরো বেশি অনেক বেশি উচ্চ মর্যাদা এবং তার প্রাপ্তি আর এর চেয়েও বড়। বাদশাহ সব মিনিস্টাররা কাজ করেন, সব সচিবরা কাজ করেন, তাদের অধীনে সারা দেশ কাজ করে, কিন্তু একজন বাদশাহ তার মর্তবা সবচেয়ে বড়। কেন? ইনি তো দেশবাসীর মতো, তার দেশের হাজারো লাখ কোটি কর্মচারীদের মতো, অফিসারদের মতো এত কাজ করেন না, কারণ তার ব্রেনটা সারাটা দেশকে কন্ট্রোল করে। শুনতেছেন ভাইয়া? আমার প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হাজার আমল করে, কিন্তু সমস্ত আমলের মূল হচ্ছে যে অন্তর। অন্তর সবটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। অন্তর হল সকল অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ। এই জন্য বাদশাহ পারিশ্রমিক এবং মর্তবা সবচেয়ে বড়। এই বান্দা হাতে চলে চুপচাপ থাকে, কিন্তু এইভাবে যে ভাবে সব আমার আল্লাহর, সব কিছু আল্লাহ সৌন্দর্য, আল্লাহ সব করেন, আল্লাহ সব কন্ট্রোল করেন, এই যে ভাবে এটা, এই আমলটা এটা করে তার অন্তরের দ্বারা। এজন্য এই অন্তরের আমল সবচেয়ে বেশি দামি। এজন্য প্রত্যেক মুসলমানের অন্তরের আমল এটা মূল্যবান। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমাদের ভিতরে একটা মাংসপিণ্ড আছে যেটার নাম হচ্ছে কল, অন্তর। এটা যদি নূরওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহমুখী বানাও, সর্ব অঙ্গ নূরওয়ালা, আল্লাহওয়ালা এবং আল্লাহমুখী হইতে বাধ্য। এজন্য এই অন্তরটাকে অন্তর বানানো জরুরি। আর অন্তরটাকে অন্তর বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়েছেন যে যারা আখিরাতের ফিকিরওয়ালা, কামিল ঈমানওয়ালা, আল্লাহর কামিল জিকিরওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর হুকুমের উপর অটল জিন্দেগিওয়ালা, এইরকম কামিল বন্দাদের সঙ্গে উঠা বসার অভ্যাস বেশি রাখা, তো তাদের জীবনের এই সুন্দর রং আমাদের জীবনকে প্রভাবিত করবে। আগুনের কাছে বসলে শরীরে তাপ পয়দা হয়, শরীর গরম হয়, ঠান্ডা শরীর, শীতার্থ শরীর কিছুক্ষণের ভিতরে উষ্ণ হয়ে যায়, আরাম পায়, এখন ভালো লাগে, এতক্ষণ কাঁপতেছিল এখন কাঁপুনি নাই, এখন আরাম, এখন শান্ত। তো যার ঈমান এরকম বড় তাকতওয়ালা, দুর্বল ঈমানওয়ালা, তাকতওয়ালা ঈমানের কাছে বসলে তখন তাকতওয়ালা ঈমানের তাপে এই শরীরের এই কাতরতা, দুর্বলতা এগুলো দূর হয়ে সেও তাগড়া ঈমানওয়ালা হয়ে যায়, চাঙ্গা ঈমানওয়ালা হয়ে যায়। তো যে হালে থাকি আল্লাহ পাকের হুকুমের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপরে থাকি, জিকিরওয়ালা জিন্দেগি রাখি এবং নিজে দিনের উপর চলি, নিজের ঘরওয়ালাদেরকে, নিজের আপন জনদেরকে দিনের উপরে চালানোর চেষ্টা করি। আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালা বলছেন, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার জান্নাতে আসো, এবং তোমার ঘরওয়ালাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, ওদেরকেও তোমার সাথে জান্নাতে নিয়ে আসো। দরুদা, তুমি নিজেও জান্নাতি হও, তোমরা তোমার ঘরের লোকদেরকেও জান্নাতি বানাও। এসা সুন্দর ওই পরিবার, ওই খানদান, ওই ফ্যামিলি, যে সবাই গিয়া যখন কেয়ামতের মাঠে উঠবে, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, কিরে তোরা সবগুলি একসাথে জান্নাতে চলে যাবে, বাপ মা ছেলে পেলে যা আছে যা, এই পুরা বাহিনী জান্নাতে যা। আল্লাহ তাআলা ওই রকম আমাদেরকে কবুল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তখনও তার বাবা মা ইসলাম কবুল করেন নাই, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আব্বা আম্মাও ইসলাম কবুল করছেন, তো বাবা মা সাহাবি হয়ে গেছেন, তিনিও সাহাবি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে হযরত আব্দুর রহমান رضی اللہ عنہ تینیو صحابی کی ایک عجب خاندان چار سو صحابی باپ دادا صحابی باپ صحابی بیوی صحابی 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 سبحان اللہ تعالی جی گھر چلو پوتری گتا جی گھر چلو مورتی پوجا رسول اللہ صلی اللہ علیہ وسلم سانیدر برکتے سے پورا گھر توحید والا کامل ایمان والا کامل نور والا اور صدیقین ایک جماعت صدیقین ایک جماعت سب صحابی ایمان آنار ساتھ ساتھ صدیقین مرتبہ پاپت ہوئے سمست صدیقین بڑو صدیق چلین حضرت ابوبکر صدیق رضی اللہ عنہ صدیق مانی تینی ایکلا صدیق نا سب صحابی صدیق اور تینی ہوچن سب صدیق دے بڑو اے جنو تر نامی چل صدیق نام تو ابو بکر کنتو صدیق نامی پرچت ہوئے گیسن اللہ تعالی آمدر سکل کے آخرت فکر والا تقوی والا سنت زندگی والا بنان اور علم دین نثار پیپاسا والا بنان سنتندر کو دین مطابق گرور اللہ مدد سکل کے توفیق دے وآخر دعوانا الحمدللہ رب العالمین صلی اللہ علی النبی الکریم
جامعہ اشرف اللہ استاد مفتی عبید اللہ صاحب انتقال ہو گئے